স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারে মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান নিয়ে, যার নাম হচ্ছে স্মৃতির পাতা থেকে। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন, আপনাদের সকলকেই জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে অনুষ্ঠানের প্যাটার্ন হচ্ছে একজন করে গেস্ট আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি, সেই সুবাদে আজকেও আমাদের সাথে একজন গেস্ট থাকবেন। তো ওনার কাছ থেকে ওনার জীবনের কিছু স্মৃতি আমরা আমাদের অনুষ্ঠানে সামিল করে থাকি, বিশেষত দাওয়াত ইসলামীকে ঘিরে যে সকল স্মৃতিগুলো ওনার থাকে। তাছাড়া যদি আজকের আমন্ত্রিত যে অতিথি ওনার যদি মদিনা শরীফের কোনো স্মৃতি থাকে বা আরও যেগুলো দর্শনীয় স্থান থাকে আমাদের বেরেলি শরীফ, এরপর আজমির শরীফ, আরও অনেক কিছু থাকতে পারে, তো এই সকল কিছু স্মৃতিকে আমরা আজকের অনুষ্ঠানে তুলে ধরার চেষ্টা করি। তো আজকে ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা অতিথি থেকে ওনার স্মৃতি জানার চেষ্টা করব। তো আমাদের সাথেই থাকবেন। আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই, কেননা মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আমরাও নিয়ত করি যে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রামটি দেখব, যা এখানে শিক্ষণীয় বিষয় উঠে আসবে, তার উপর ভর করে আমল করারও আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত। প্রিয় আকাম মক্কি মাদানী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 80 বার দরুদে পাক পড়বে তার 80 বছরের গুণা মাফ হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন যে আজকে আমাদের সাথে আছে আমাদের সালাউদ্দিন হুজুর। স্যার কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আলা কুলি হাল। মাশাআল্লাহ, আজকে আপনারা সালাউদ্দিন হুজুরের কিছু স্মৃতি সম্পর্কে জানতে পারবেন। আপনারা আপনাদের হয়তো বা এক এক মুবাল্লিকের স্মৃতি জানার ইচ্ছা থাকে বা ইচ্ছা পোষণও করেন। অনেকে মেসেজ করে জানান, হুজুর অমুক মুবাল্লিককে আনেন, অমুক মুবাল্লিককে দাওয়াত দিন, যাতে করে ওনাদের কিছু জানতে পারি। তো ইনশাআল্লাহ চেষ্টা থাকবে যে প্রতি সপ্তাহে আমি যাতে যারা আমাদের পুরনো জিম্মাদার ছিল, যারা দাওয়াত ইসলামীতে অনেক বছর ধরে সম্পৃক্ত আছে, তো ওনাদেরকে আনার, যদি ওনারা আসতে চান ইনশাআল্লাহ ওনাদেরকে আনার আমি চেষ্টা করব। আসুন দেরি না করে আমরা আমাদের সালাউদ্দিন হুজুরের কাছে চলে যাই। তো হুজুর মাশাআল্লাহ অনেকে আপনাকে চেনেন, দর্শক হোক বা আমরা, অনেক বছর ধরে আমরা আপনাকে দাওয়াত ইসলামীতে দেখে আসছি। তো কত বছর হয়ে গেছে আপনি দাওয়াত ইসলামের মহলে এসেছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামীতে 2003 থেকে এ পর্যন্ত সম্পৃক্ত আছে। আলহামদুলিল্লাহ
সম্পৃক্ত আছে। তো যাত্রাটা কীভাবে শুরু হয়েছিল, কীভাবে আপনি দাওয়াত ইসলামীতে এসেছেন?
যাত্রাটা এভাবে হয়েছিল, দাওয়াত ইসলামীকে আগে থেকে দেখতাম আমি, যখন এখানে টাউনে আমাদের স্টাডিতে ছিলাম, এক জায়গার মধ্যে ফাঁসক্ত নামাজ আসা যাওয়া কত একটা মসজিদে, তো ওই মসজিদের মধ্যে ধরস হতো, তখন ইজতেমা বা মাদানী কাফলা এটা সিস্টেম ছিল না, শুধুমাত্র ধরসটাই ছিল। আর একটা মসজিদের রোববারে মাগরিবের নামাজের পরে ইজতেমা হতো, তো এই ইজতেমার মধ্যে কয়েকবার ধরো, কিন্তু ধরসের মধ্যে প্রায় সময় বসতাম।
জি।
এবং আমাদের মোবাইলের যারা ধরস দিত, তাদের বলার ধরন, তাদের আচার আচরণ খুবই ভালো লাগত। আমি বিশেষত মাদ্রাসার লাইনে, অর্থাৎ
ব্যাকগ্রাউন্ডের
মাদ্রাসায় লেখাপড়া করেছি, তো একটা জিনিস মানে অভাব অনুভব করতাম, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের, এটা আল্লাহ তাআলা অনেক বড় দয়া যে ইসলামের মূলধারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যেই আমরা আছি, কিন্তু আমলের ক্ষেত্রে এবং দাওয়াতের ক্ষেত্রে আমাদের একটা অভাব অনুভব করতাম সবসময়, যে আমাদের যে হক জিনিসটা মানুষকে ফুটিয়ে কীভাবে তোলা যায় এবং সেটাকে সুচারুরূপে মানুষের নিকট পৌঁছানো, বিভিন্ন সালফে সালেহীন যারা সাহাবায়ে কেরাম আউলিয়া কেরামের জীবনী পড়ি, বিশেষত তাজকিরাতুল আউলিয়া পড়ার আমার একটু খুবই শখ ছিল। মিনহাজুল আবেদিন সহ ইমাম গাজ্জালী রহমতুল্লাহ বই পড়ার একটু আমার এটা শখ বেশি থাকতো, অন্তরের মধ্যে খুবই শান্তি পেতাম, কোনো টেনশন হলে এগুলোই পড়তাম, ফয়জানুস সুন্নাত আমার কাছে ছিল, ওখান থেকে পড়তাম, খুবই শান্তি লাগতো।
আসার আগে ফয়জানুস সুন্নাত ছিল,
জি জি, তো এটাগুলি পড়লে কোনো টেনশন থাকলে টেনশন চলে যেত,
মাশাআল্লাহ।
কিন্তু ওই যে অভাব যেটা যেটা হচ্ছে, এলম তো শিখলাম, কিন্তু একটা স্প্রে হলো, এটা মানুষের কাছে যারা আমাদের সালফে সালেহীন সাহাবায়ে কেরাম আউলিয়া ইজাম যেভাবে পৌঁছিয়েছেন যে আন্দাজে, ওইটার ট্রেনিং হয় না আমাদের স্বাভাবিকভাবে আমাদের মাদ্রাসায়, আমাদেরকে থিওরিক্যাল শেখানো হয়, আমরা কিতাবগুলো পড়ি, পড়ার পর পেশাগত জিন্দগিতে আমরা চলে যাই প্র্যাকটিক্যাল জিন্দগিতে। যারা মাদ্রাসায় পড়ায় তারা শিক্ষকের, বা যারা কণ্ঠ ভালো থাকে তারা ওয়াজের ময়দানে যায়, এটা তারা তো পরিপূর্ণ যেটা মানুষের নিকট দিনের দাওয়াতটা পৌঁছানো, যেটা আমি যেটা বলেছিলাম সালফে সালেহীন আউলিয়া কেরাম করেছেন জীবনের কোরবানি দেওয়া, সাথে সাথে যে ওই ব্যক্তি মুমিন প্রকৃত মন হতে পারবে না যা যিনি নিজের মা বাবা ভাই বোন সব কিছু থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, এই হাদিসের প্র্যাকটিক্যাল কোথায় পাবো? প্র্যাকটিক্যাল দেখতেছি না, মানে সচরাচর দেখা যায় না, সব কিছুতে পিছনে একটা মানে উদ্দেশ্য থাকে, সব কিছু মিলে যখন আমার পড়ালেখা শেষ সমাপ্তি যদি দরসে বসতাম তাদের সাথে বন্ধুত্ব মোবাইল এরা এর পরপরই একটা কোর্স এখানে শুরু হচ্ছিল।
আচ্ছা,
তো কোর্সের মধ্যে ওনারা আমাকে মানে কোশিস করলো, বুঝালো, ইনফরাদি কোশিস যাকে বলা হয় দাওয়াত ইসলামের পরিবেশে, ওনারা বললেন দেখেন আপনি আলিম হয়েছেন, আপনার আমাদের দিনের দাওয়াতের ক্ষেত্রে আপনি খুবই বুঝবেন, আমরা তো পড়ালেখা অনেক যারা ছিল তারা দিনই লাইনে পড়ালেখা করেন, দুনিয়াবি লাইন অর্থাৎ স্কুল কলেজে ছিলেন, তো আমাদের এখানে একটা কোর্স হবে যে কোর্সের মধ্যে দিনের দাওয়াত কীভাবে দিতে হয়, মানুষকে কীভাবে বোঝাতে হয় সেটা ট্রেনিং দেওয়া হবে। আমার খুবই ভালো লাগলো কথাটা, আব্বাকে, আমার আব্বু একজন আলেম ছিলেন, তো ওনার কাছে মানে আমার যেটা পেশ করলেন, এবার এটা তো কোনো দিন দেখি নাই, আমার খুব আশা যে দিনের দাওয়াত দেওয়াটা এটা ট্রেনিং, এটা তো কোথাও শুনে নেই, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম দিচ্ছে, আমার ইচ্ছা আছে এখানে আমি অংশগ্রহণ করি। উনি খুবই খুশি হয়ে আমাকে ইজাজত দিলেন।
কতদিনে ছিল ওটা?
এটা 41 দিনের।
আচ্ছা,
ওটাতে আমি অন্তর্ভুক্ত হয়ে গেলাম এবং ওইখানে যে প্রশিক্ষণটা দিয়েছিল এবং বিভিন্ন সালফে সালেহীনের ঘটনা এবং আমাদের দাওয়াত দেওয়ার পদ্ধতিগুলো লেখাতো, এগুলো প্র্যাকটিক্যাল করার জন্য বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটিতে, মেডিকেলে, বাজারে, মার্কেটে এগুলো যখন পাঠাতো তখন অনুভব করতাম যেটা বইতে পড়েছি আলহামদুলিল্লাহ প্র্যাকটিক্যাল এখানে দেখা যাচ্ছে, যে হাদিসটা পড়েছিলে সব কিছুতে ভালোবাসা, যে দিনের দাওয়াত দেওয়ার সাথে সাথে দিনের কোনো প্রয়োজন সাথে সাথে নিজের সব কিছু বিসর্জন দেওয়ার যে মন মানসিকতা দেওয়া হয় সেগুলো এখানে প্র্যাকটিক্যাল দেখানো হচ্ছে। এবং সেখান থেকে মাদানী কাফেলার সফর বিভিন্ন জায়গার মধ্যে এমন প্রতিকূল জায়গায় মানে পাঠানো হয়েছে যেখানে আমাদেরকে ফুলের মালা দিয়ে না, বরঞ্চ ফুলের মালা দিয়ে কিছু জায়গাতে গ্রহণ করেছে, কিছু জায়গাতে এমন যেখানে আমাদেরকে মানে অন্যভাবে গ্রহণ করা
ছিল। শুরুর দিকের হয়তো
শুরুর দিকে আমাদের উপর একটা কাফেলার মধ্যে একটা হামলা হয়েছিল, এবং হামলা হওয়ার ওখানেও আল্লাহ তাআলার মদদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া দৃষ্টি ছিল, আমরা বেঁচে গিয়েছিলাম। কিন্তু অনুভব দিন দিন অনুভব করেছে যে দিনের জন্য এই কষ্টটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান করেছিলেন, আউলিয়া ইজাম ওনাদের জীবনেতে দেখেছি, কিন্তু এখন প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি, এটা খুবই স্মরণীয়, খুবই স্মৃতিময় যে শুরুর দিকটা।
শুরুর দিকটা আপনার আশাটা মানে ওই কোর্সের মাধ্যমে, মোটামুটি
কোর্সের মাধ্যমে,
কোর্সের মাধ্যমে। তো হুজুর কোথায় গিয়েছিলেন প্রথম কাফেলা আপনাদের? কোথায়
প্রথম আমাদের কোর্সটা শুরু হয়েছে? চট্টগ্রামে।
হ্যাঁ,
সেখান থেকে প্রথম কাফেলা 3 দিনের ছিল, সেটা আমাদের চট্টগ্রামের ভিতরে 3 দিনের কাফেলার জন্য পাঠানো হয়েছিল, সেটাও অত্যন্ত প্রতিকূল অবস্থা ছিল, মানে বৃষ্টি এবং কাদা, কাদার ভিতরে হেঁটে হেঁটে যাওয়া, ইসলামী ভাইদেরকে সঙ্গে নিয়ে যাওয়া, যে মসজিদে পাঠানো হয়েছে সেখানে অনুমতি নেই, সেখান থেকে আবার ফিরে আরেকটা মসজিদে আসা, মানে সেটাও স্ট্রাগল, এটার থেকে আবার এসে আবার 12 দিনের জন্য এমন জায়গায় ফেনী এবং নোয়াখালী ওদিকে পাঠানো হয়েছিল। তখন এখানে দাওয়াত ইসলামী চিনে নেয় কেউ, আমাদেরকে পাঠানো হয়েছে, কোনো ঠিকানায় নেই, কয়েকজন ইসলামের নম্বর ছিল, নম্বর নিয়ে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো প্রথমে ফেনীতে গিয়েছিলাম, ফেনীতে না প্রথমে নোয়াখালীতে, নোয়াখালীর মধ্যে আমাদেরকে খুবই মানে সেখানে ছিলাম খুবই ভালো, কিছু প্রতিকূল অবস্থা এসেছিল কিন্তু সেটা কেটে গেছে। কিন্তু ফেনীতে যখন আমরা পরবর্তী ছয় দিন নোয়াখালীতে, 6 দিন আমাদের ফেনীতে, ফেনীতে প্রথম 3 দিন খুবই খুব ভালো ছিলাম, লাস্ট যে 3 দিন ছিল ওই 3 দিনের মধ্যে আমাদের উপর মানে যে আজমাইশ বা যে পরীক্ষা যেটার সম্মুখীন হতে হয়ে যাচ্ছে, কিন্তু দয়াও আল্লাহ তাআলা দয়া।
আচ্ছা, এখান থেকে আপনি মেসেজ কী দিবেন আজকে অনেকের উপরে, হয়তো বা যেভাবে আপনারা যেভাবে যেটা ফেস করছেন, এখন কিন্তু ইসলামীদেরকে ওটা ফেস করতে হয় না, তারপর টুকিটাকি যে একটা সমস্যা চলে আসা হয় সে মানে
তখনকার দাওয়াত ইসলামী আর এখনকার দাওয়াত ইসলামীতে অনেক তফাৎ। যেভাবে মানে সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান আউলিয়া ইকরাম যখন প্রথমত ইসলামের দাওয়াত নিয়ে যেতেন, তখন তাদের উপর যে প্রতিকূল অবস্থা হতো, সাদরে গ্রহণ করতো না। তো দাওয়াত ইসলামের জন্য অতটুকু না হলেও কিছুটা প্রতিকূল অবস্থা ছিল, যেটা গ্রহণ করাতে এমনকি ওলামায়ে কেরাম যারা ছিলেন তাদেরও এটাকে গ্রহণ করে নিতে, মানে এটা কেমন জানে নতুন মনে হতো। যেমন কিছু কিছু বিষয় আছে যেগুলি দুনিয়া থেকে, যেমন কিছু সুন্নাত, কিছু এমন ইসলামী রীতি যেগুলি দুনিয়াবি মডার্ন স্বভাব গুলো দেখে দিচ্ছে, যেগুলি এখন যদি বলতে যায় সেগুলি অনেকের কাছে নতুন মনে হয়।
জি,
অনুরূপভাবে দিনের দাওয়াত দেওয়াটা তো এটা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান আউলিয়া ইজামের এটা তরিকা, আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুসসালাম যেভাবে দিনের জন্য বের হয়েছেন এটা তো তাদেরই তরিকা।
জি,
তো সেই তরিকা চলতে গিয়ে তারা যে পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, আমরা শুরুতে সেটা সম্মুখীন হয়েছিলাম, কিন্তু বর্তমানে সেটা এখন তো খুবই ইজি। এরপরও
মেহমানের মতো আপ্যায়ন করা হয়,
আপ্যায়ন করা হয়, এবং এরপরও এটাও একটা লেখক পরীক্ষা যে সুখের সময়ে শকর করা এবং দুঃখের সময়ে শকর করা, যে দুনোর অবস্থার মধ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিস্থিতি এনেছেন, এটা এই অনুষ্ঠানটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এই জন্যই যে এই স্মৃতিটার কারণে অনেকে বুঝছে, যারা নতুন দাওয়াত ইসলামে
আসতেছে,
যে তখনকার মুবাল্লিগরা কীভাবে কষ্ট করে দাওয়াত ইসলামীকে এগিয়ে নিয়েছে, এখন সেটা নেই, এখন তো সব কিছু রেডিমেড, শুধু আমাকে ওই রেডিমেড জিনিসের উপর পা দিয়ে চলতে হচ্ছে, তখন নিজেকে রেডি করতে হতো। এখন বয়ান রেডি হয়ে আসছে, তখন বয়ান রেডি হয়ে আসতো না, তখন এতগুলো প্রকাশনা ছিল না, এখন তো প্রকাশনার প্রকাশনা, আমাদের প্রত্যেক সপ্তাহের মধ্যে কয়েকটা বই রিলিজ হচ্ছে, কিন্তু তখন বয়ানও নিজেকে রেডি করতো, সব কিছু নিজেকে রেডি করে চলতো।
আপনাদের যে ইস্তেমাতে বয়ান আপনি কীভাবে করতেন?
আমরা নিজেরাই রেডি করতাম,
আমাদের কিতাবগুলো থেকে,
কিতাবগুলো থেকে আমাদের বয়ান কীভাবে রেডি করতো সেটা আমাদেরকে শেখানো হয়েছে।
আচ্ছা,
কি আন্দাজে এবং
টপিক বলে দিত,
টপিক বলে দিত, এবং এই টপিকের উপর আমাদেরকে রেডি করার জন্য বলা হতো, এটা বিভিন্ন বই থেকে ফটোকপি করে ডায়েরিতে লাগাতাম, এবং লাগাতে লাগাতে কিছু লেখা, কিছু ডায়েরিতে লাগানো, এবার ডায়েরি অনেক মোটা ডায়েরি হয়ে যেত।
আচ্ছা,
একটা ডায়েরি আমাদের জন্য অনেক বড় সম্পত্তি হয়ে যেত।
এইভাবে আপনাদের পথ চলা। তো হুজুর, আপনার যখন মানে কোর্সটা করে আসলেন বা বাসার মধ্যে আসলেন, তো হয়তো ফ্যামিলি মেম্বারও আপনাকে জিজ্ঞেস করছে অনুভূতি কেমন, মানে যেহেতু এখান থেকে নতুন একটা জায়গা থেকে আপনি আসলেন, 41 দিন টানা কি 41 দিন ছিলেন আপনি?
হ্যাঁ,
41 দিন পরে এসে, যেহেতু আলহামদুলিল্লাহ আপনার আব্বা যেন অনেক বড় একজন আলেমে দিন ছিলেন, তো উনিও নিশ্চয়ই আপনাদের জিজ্ঞেস করছে যে ফিলিংস কেমন ছিল, তো এরপর আপনাদের অনুভূতিটা কেমন ছিল, এরপরের যাত্রাটা কী হয়েছিল?
এরপরে যখন ঘরে আসলাম, ওখানে 12 দিনে কাজের প্রশিক্ষণ,
হ্যাঁ,
আমিরে কাফেলাকে কেমন হতে হবে, মোবাল্লিকে কেমন হতে হবে, ওগুলো যখন আমার ঘরে এসে শুনলাম, তখন জেহেন এটা ছিল না যে মানে সমাজের মধ্যে এটা গুণা, সেটাও মানে আমাদের মাঝে আমরা জানতাম, মানে অনুভবই করতাম এটা গুণা। যেমন খালাতো বোনের সাথে দেখা করা, ভাবির সাথে দেখা করা, এই যে এগুলা, এগুলো যখন ওখান থেকে আসে তাদের সামনে যেতে লজ্জাবোধ করতেছে, তারা মানে মানে
তাদের কাছে নতুন লাগতেছে,
নতুন লাগতেছে, এবং কাউকে বকাও দেন আমাদের কাছে আসেন সেটা বলা হয় নাই, কিন্তু নিজে ও গুনাহের কথা সেখানে স্মরণ হয়ে যায়, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তখন আস্তে আস্তে তারাও আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। ঘরে আসলাম তো প্রথম আমার পরিবর্তন, যেগুলি পরিবর্তন দেখে মনে করেন যে এখানে কিছু শেখানো হয়েছে পরিবর্তন।
মাশাআল্লাহ।
এরপর ঘরে এসে আমাদের আমাদের ঘরটা গ্রামে, তো সকালে উঠে আমি সাদিয়া মদিনায় দেওয়ার জন্য বের হলাম। তো যখন আওয়াজ করলো আমার আব্বা হঠাৎ করে অবাক হয়ে গেল, এটা কি আমার ছেলেকে কি শুরু করেছে, প্রথম ওনাকে এটা বুঝে আসতেছিল না। পরে যখন কয়েকদিন করা হলো, মসজিদের মধ্যে তিনজন চারজন মুসল্লি হতো, দুই খাতা তিন খাতার হয়ে যাচ্ছে, সবার মধ্যে আসে এটার ফায়দাটা যখন দেখলো যে না, দিনের দাওয়াতের জন্য লজ্জা পরিত্যাগ করতে হবে। এবং এটা অনেক সুন্দর করে যখন বলা হলো, সাহাবায়ে কেরাম এভাবে সদাই মদিনা দিতেন, মানুষকে নামাজের জন্য আহ্বান করতেন, তো এটার পরপর ওখানে এলাকার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হলো যে নামাজের প্রতি মানুষের আগ্রহ। এরপর মাদ্রাসা মদিনা বা আলেগান মসজিদের মধ্যে এলাকার সেখানেও বাধা, এলাকার আপন এলাকার মধ্যে কোরআন শরীফ পড়াতে পারবে না। আমাদের একটা মাদ্রাসা জামিয়াতুল মদিনা যেটা ছিল বর্তমান আমার
ছিপাতলিতে
যেটা, তখন দাওয়াত ইসলামিক এটা সুপর্দ করা হয়নি, কারণ ইলেকট্রিক ছিল না। আমি মোমবাতি দিয়ে যারা এখন মসজিদে অনুমতি নামাজ পড়ে এদেরকে নিয়ে ওখানে মাদ্রাসা মদিনা বালে কোরআন শরীফ ওরা শিখতো এখানে, তো আলহামদুলিল্লাহ। তখন আর এখন তখন এটা মাদ্রাসা মদিনা বালাগান অনুমতি নেই, এখন আলহামদুলিল্লাহ সেখানে
শত শত বাচ্চা
পুরো এলাকার মধ্যে আজকে বুধবার নাকি দাওয়াত জানাবি যখন আসতে ছিল চারিদিকে বের হয়ে যাচ্ছে। তো ধৈর্য ধরতে হয়েছে অনেকদিন, বাধা এসেছে, তো আলহামদুলিল্লাহ এখন সেটা নেকির দাওয়াতের একটা সুন্দর বাগান হয়ে গেছে, এখানে কোর্স চলতেছে।
কি না হয় সেখানে আমরা যেটা জানি, আর আমি যদি ভুল হবে না বললে সেটা যে বাংলাদেশের মধ্যে হয়তো বা খুবই সুন্দর একটা জামিয়াতুল মদিনা যদি আপনারা দেখতে চান সেটা হাটহাজারীর মধ্যে গেলে আপনারা দেখতে পাবেন। গ্রামীণ পরিবেশ সাথে সাথে এত সুন্দর করে ডেকোরেটেড করা হয়েছে এখন, আর আপনারা গেলেই সেটা বুঝতে পারবেন যে আমাদের জামিয়াতুল মদিনা কত সুন্দর। জামিয়াতুল মদিনাও আছে, মাদ্রাসাতুল মদিনাও আছে, কোরআন শিক্ষাও হয় সাথে সাথে আলেমি দিনও করা হচ্ছে, আর সামনে আরও অনেক কিছু সেখানে করা হবে, অনেক বড় বড় কমপ্লেক্স সেখানে হবে। আমি আপনাদেরকে এটাও জানতে চাইবো যে এখন তো আপনাদের মার্শাল্লাহ মানে জামিয়াতুল মদিনা আর মাদ্রাসাতুল মদিনা এটা আপনাদের মানে বাসার একেবারে নিকটবর্তীতেই আছে, তো মানে আপনাদের এগুলো মানে কিভাবে জেহেন হলে বা এলাকার মানুষ কিভাবে আপনাদেরকে সঙ্গ দিল আস্তে আস্তে, আপনি একা থেকে 100 বা 200 এটা কিভাবে হয়ে গেল, মানে আপনাকে কিভাবে সাপোর্ট দেওয়া যে না। আর আমি একটা জিনিস যেটা দেখেছি মানে হয়তো বা আগে ওখানকার রাস্তাগুলো এত ফরওয়ার্ড ছিল না, কিন্তু এখন হওয়ার কারণে
মানুষ দেখতে আসতো, একটা শুধু গাড়ি একটা রিক্সা আসলে একটা সিএনজি বা ট্যাক্সি যদি যেত লোকরা দেখে আসতো মানে এখানে আমাদের এলাকায় গাড়ি আসে।
আচ্ছা,
এরকম এলাকা ছিল অজপা গার মানে এরকম একটা এলাকা ছিল। আলহামদুলিল্লাহ এখন এটা শহরের মতো আপনি দেখেছেন, এক ধরনের শহর, এখানে আরও অনেক কিছু হয়ে যাচ্ছে, জায়গা জমিনের কোনো মূল্য ছিল না এখন অনেক মূল্যবান হয়ে গিয়েছে। এটা এলাকাবাসী গ্রহণ করতেও অনেক কষ্ট হয়েছে, এমনকি আমার ঘরের মধ্যে ফ্যামিলির মধ্যেও এটা অনেক বাধা দিয়েছে। কিন্তু আমির আলোচনাতের একটা জানা হচ্ছে, তোমরা তর্ক বিতর্কের মধ্যে জড়াইও না আবার ছাড়িও না, তোমরা কোশিশ করে যাও আল্লাহর কাছে মদত চাও, আল্লাহ রাস্তা খুলে দেবে। আলহামদুলিল্লাহ বাধা অনেক বাধা আসে, এটাকে অন্য কিছু করা হবে, অনেক কিছু করা হবে, কিন্তু আলহামদুলিল্লাহ আজ্জাল সেটা শেষ পর্যন্ত দাওয়াত ইসলামের জন্য সেটা ওয়াকফ করে দেওয়া হয়েছে। এবং এখানে বহুমুখী দাওয়াত ইসলামের মধ্যে যে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, এখন তো মাত্র 2-3 ডিপার্টমেন্ট, সেখানে যেমন কোর্সেস চলতেছে আমাদের ফয়জানে মদিনা
মসজিদ, ইসলামী মন্দিরও মাদ্রাসা,
ইসলামী মন্দির মাদ্রাসা, দারুল মদিনা,
মাশাআল্লাহ,
এভাবে অনেকগুলো ডিপার্টমেন্ট ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় দারুল ইফতাহ হতে পারে, আল্লাহ যদি চায় সেখানে অনলাইন মাদ্রাসার জন্য তরকিব হতে পারে। তো দোয়া চাইব সেটা নয়, বাংলাদেশের যেখানে আমাদের জামিয়াতুল মদিনাগুলো হচ্ছে সেগুলো সহযোগিতা একান্ত প্রয়োজন।
জি মাশাআল্লাহ। তো হুজুর আপনি কোর্স থেকে আসার পরে, আপনার তো কোর্স যখন সম্পন্ন করে ফেলেছিলেন, তো কোর্স থেকে আসার পরে আপনার প্রথম জিম্মাদারি কি দেওয়া হয়েছিল, আর আমাদের মানে যখন আপনি সংযুক্ত হয়েছিলেন দাওয়াত ইসলামের সাথে ওই কোর্সের মাধ্যমেই তো হয়েছিলেন 2003-এ, তো প্রথম জিম্মাদারি কি পাওয়া আপনার, এরপর আমাদের এখানে কোথায় ইজতেমা মানে হতো, আপনি কোথায় যেতেন, কোন ইজতেমায় যেতেন, তখন তো এতগুলো ইজতেমা অ্যাভেলেবেল ছিল না।
ওখান থেকে আসার পর কিছুদিন এখন তো পুরো চিটা মিলে
জি
তঞ্জিম স্ট্রাকচার তখন হয় নাই, আমাদের ওখানে সুরা হাজি শাহেদ আত্তারে ভাই এখন তো সেখানে ছিলেন, উনি প্রথম তঞ্জিম স্ট্রাকচারটা এখানে দিয়েছেন।
আচ্ছা,
তো আমি কিছুদিন বাড়িতে ছিলাম, জিম্মাদারদের সাথে যোগাযোগ তখন মোবাইলে তেমন ব্যবস্থা ছিল না। তো একবার বন্যার মধ্যে আমার এক সিডাংতে একজন আমাদের জিম্মাদার আমার থেকে অনেক দিন মানে দীর্ঘদিন মানে যোগাযোগ নাই, আমাকে দেখতে পানির ভিতরে চলে গেছে,
আল্লাহ,
মানে ওখানে বন্যা। এবং ওখান থেকে আমার ঘরে যাচ্ছিলাম, পথের মধ্যে দেখা, ওখান থেকে উনি ইনফরাজি করেছিলেন, আমাকে মাদানে কাজের মধ্যে নিয়ে গেছে, একদিন রাখলো। এরপর শাহেদ ভাই এর আগমন হলো,
এটা কি তিনের তিনের দিকে না চার,
এটা চারের দিকে। এরপর উনি একদিন এখানে টাউনের মধ্যে ওনার একটা প্রোগ্রাম ছিল, ওখানে আমি আসলাম, রাত্রে যাপন করলাম। তখন আমি কোনো পীর ও মুর্শিদের হাতে হাত রাখিনি এবং তালাশে ছিলাম, যে আমার একজন আমার একটা জেহেন ছিল যে পীর ও মুর্শিদের কাছে বায়াত মানে বিক্রি হয়ে যাওয়া, আমি যার হাতে যাবো তার হাতে চোখ অন্ধ হয়ে যা, মানে শরীয়ত আগে একটা হচ্ছে কি ফিরদার আগে তুমি চোখ খোলা রাখো, ধরার পরে চোখ বন্ধ করে দাও, মানে আগে শরীয়ত মোতাবা আছে কিনা, উনি যেগুলো শরায়ত আছে সেগুলো পাওয়া যায় কিনা, তো ওগুলো খুঁজতে খুঁজতে অনেক বছর পর্যন্ত খুঁজতেছিলাম, কিন্তু মনটা মনে
পড়ছে। এখানে একটা কথা বলবো, মানে আপনি কি দাওয়াত ইসলামীতে এত কিছু করার পরেও কি আমিরুল সুন্নাতকে দেখেন নাই?
না, দেখেন না।
আচ্ছা, দেখেনি নাই আপনি?
দেখেন না,
মানে কোর্স হয়ে গেছে, এত কিছু হয়ে গেছে।
শাহেদ ভাই যখন আসলো তো ওনাকে দেখলাম, তখন নতুন নতুন মাদ্রাসাকে ফারে গেছে, আল্লাহর ওলির পরিচয় সেখানে শিখেছিলাম, যাকে দেখলে আল্লাহ তাআলার
আল্লাহ
স্মরণ হয় সে আল্লাহর ওলি। তো ওনার দেখার সাথে সাথে আমাদের ওই জিনিসটা আসলো, ইনি আল্লাহর ওলি হবে, ওনার হাসি, ওনার আচরণ, সুন্দর মোতাবেক চলাফেরা, কম কথা বলা, মানে আচার আচরণ। তো আমি কাউকে ওখানে ইসলামী ভাই ছিলেন জিজ্ঞাসা করলাম, উনি কি পীর সাহেব? হ্যাঁ না, উনি তো একজন মুরিদ, একজন জিম্মাদার, আমাদের পীর সাহেব হচ্ছে মৌলানা ইলিয়াস আত্তার কাদের, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা। তখন আমি আশ্চর্য হয়ে গেলাম, একজন মুরিদের এই অবস্থা, আমার পীর সাহেবের কী অবস্থা হবে? উনি আমাকে বুঝালেন যে আপনি যদি বায়াত না হয় তাহলে ওনার হাতে হয়ে যান। আমার আর কোনো দ্বিধাদ্বন্দ্ব রইল না, যার মুরিদের এই অবস্থা হতে পারে তো ওনার কাছে না হয়ে গেল, ওই ওইখানে আমার বায়াত গ্রহণ করে মুরিদ হলাম। এরপরে আমাদের এলাকায় আমাদের শাহেদ ভাই তসিম নিয়ে গেছিলেন, ওখানে প্রথমে বানানো হচ্ছিল, এখন তো জেলি ছিল, তখনও জেলি ছিল, জেলের পর হালকা ছিল, হালকার পর এলাকা, একটা এলাকা বানানো হয়েছে, পুরো একটা কয়েকটা কাবিনা হয়ে গেছে এখন।
জি,
তখন একশুধু একটা এলাকা কাবিনা, তো পুরো বাংলাদেশ মিলে একটা কাবিনা ছিল। তো ওখানে আমাকে একটা এলাকাতে 25টা মসজিদের উপর একটা এলাকা, ওই প্রথম মানে বাংলাদেশের প্রথম তঞ্জিম স্ট্রাকচার এবং প্রথম আমাকে কি ওখানে জিম্মাদার, আলহামদুলিল্লাহ। সেখানে কয়েক বছর এবং বিভিন্ন মসজিদে রাতে উঠে উঠে অনেক জায়গার মধ্যে সদাই মদিনা শুরু করে ইসলাম ভাইয়ের আগ্রহ প্রকাশ করতো, ওদের বাড়িতে গিয়ে রাত যাপন করে সদাই মদিনা শুরু করার জন্য। তখনকার মাদানী কাজগুলো মানে অনেক মানে কষ্টও হতো কিন্তু অনেক মজাও লাগতো, আলহামদুলিল্লাহ,
আল্লাহ আকবার। তো এইভাবে আপনার যাত্রা শুরু, মাশাআল্লাহ। এখন আপনি আমাদের বিভিন্ন কোর্সগুলো আপনি দেখছেন, কোর্সের দায়িত্বে কতদিন হচ্ছে আছেন?
কোর্স তো আমি তো মাঝখানে প্রবাস জীবন,
আচ্ছা ওইটাও শুনবো, প্রবাসে হয়তো আপনার জিম্মাদারি ছিল,
প্রবাসে হচ্ছিল, এর আগে এখানে অনেক জিম্মাদারি আমার ছিল, এখানে চট্টগ্রাম শহরে, এরপরে মুন্সিগঞ্জ যে জামিয়তুল মদিনা আছে ওখানে তঞ্জিমে জিম্মাদারি এবং মাদ্রাসা নিজামতের জিম্মাদারি ছিল। ওই সময় একটা স্মৃতি এটা উল্লেখ করতে হয়, ওই স্মৃতিটা হচ্ছে আমি যখন দরজ দিতাম, দরজের মধ্যে মুনাজাতে যখন আল্লাহ বারবার হজ্জে বাইতুল্লাহ বারবার মদিনা মুনাবার, এই জিনিসটা আমার খুবই ভালো লাগতো, যে দরসের মধ্যে দোয়া কবুল হয় এটা। তো এখন দোয়া করতে করতে তখন আমার কোনো ইনকামে ছিল না, মানে ইনকাম আমি ওই বাস্তব জীবনে আমার মাত্র ছাত্র জীবন দেখে কি দাওয়াত ইসলামীতে কোর্সগুলো করে মাদানী কাজের মধ্যে এনে হয়েছি, মানে ইনকাম করবো বা উপার্জনের পথে এটা যাওয়া হয়নি, কিন্তু মদিনা শরীফ যাব এটার আগ্রহ দিন দিন বাড়তেছে।
জি,
আবার ওদিকে আমার পড়ালেখা শেষ হওয়ার পর মুর্শিদকে একটু দেখবো, তখন ভিডিও মাদানের চ্যানেল এগুলো ছিল না, কেউ একজন পাকিস্তান থেকে মোবাইল লেগে এসেছিলেন, উনি বাবা জানের শুধুমাত্র একটা কদমের ছবি ক্যামনে তুলছিলেন, ওইটা দেখার জন্য মানে কত কিছু ফিস, মানে 12 মাসের কাফেলার জন্য, এটার জন্য এটার জন্য দেখার সৌভাগ্য, মানে তখনকার একটা জজবা। তো ওখানে যাওয়ারও মানে প্রক্রিয়া, মানে বাবুল মদিনাতে গিয়ে অর্থাৎ আমির আল করাচিতে গিয়ে আমির আল সন্ন্যদকে দেখবো পীরে মুর্শিদ, এখানে মুফতি কোর্স করা খুবই আমার আগ্রহ ছিল, আমার আব্বারও আগ্রহ ছিল। তো ভিসা না পাওয়ার কারণে এখানে যাওয়া হচ্ছিলো না কয়েক বছর হয়ে গেছে। 2005 এর লাস্ট, 2006 এর লাস্ট, 2007 শুরু, তখন হঠাৎ করে মানে আমার একজন রিলেটিভ উনি বললেন তোমাকে আগামী বছর হজে যাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও।
আল্লাহ সাথে।
হ্যাঁ, তো এখন আমার অসহ্য হয়ে গেলে, আমার কোনো ইনকাম নাই, আমি কীভাবে যাবো? ওনাকে বললে আমি তো তুমি এটা চিন্তা করতাম তুমি রেডি হয়ে যাও, মন মানুষকে তো এর করো যেভাবে রেডি হতো। তো উনি সব কিছু, ওনার আমার প্রতি খুব আত্মীয়, আমার ভাই লাগে, তো
আন্তরিক ছিল,
আন্তরিক ছিল, আমাকে দরসের মধ্যে বসতো, মানে দরসে বসতো। তো আলহামদুলিল্লাহ ওই হজে যাওয়ার মদিনার সমস্যা হয়ে গেছে একদম, যার কোনো বোঝা টাকা পয়সা হলে হজে যেতে হবে না, কোনো কিছু ছাড়া যাওয়া যায়। আলহামদুলিল্লাহ মুর্শিদ আমাকে এই তোহফাটা তখনই দিয়ে দিয়েছে, এবং আলহামদুলিল্লাহ সেই হজটা ছিল জুমার দিন।
আচ্ছা, আপনি আকবরে হজ আকবর পেয়েছেন?
হ্যাঁ, যে হজের সওয়াব আছে জুমার দিন, যে আরাফার হয় 70 হজের পরিমাণ সওয়াব পাওয়া যায়। আর আরও একটা সৌভাগ্য ছিল, আব্বা জানো আমার সাথে ছিলেন, উনি জবরুল রহমতের কাছে আসরে নামাজ এবং মগরিব আমার জন্য অনেক দোয়া করেছেন। এটা আমার জন্য জীবনের অনেক বড় একটা স্মৃতি এবং পাওয়া, যে এবং ইয়াকিনকে বাড়িয়ে দিয়েছে যে আল্লাহ তাআলা চাইলে পারেন, এবং মুর্শিদ একদম পীর কামিলের হাতে বায়াত হওয়া যায়, এবং এটা ইয়াকিন যদি রাখা যায় এটা যে পাওয়া যায়, তা আলহামদুলিল্লাহ সেটা তখন থেকে ইয়াকিনটা বেড়ে গেছে যে না, এই পরিবেশটা ছাড়া যাবে না এবং এটা মজবুত থেকে মজবুত ধরতে হবে।
কয়েকবার নসিব হয়েছে আপনার মদিনা শরীফ যাওয়া?
বড় হচ্ছে দুইবার, তাও দুবার আমার
বাবার
সাথে যাওয়া, আমার মাও ছিল, আমার ফ্যামিলির সবাই ছিল দ্বিতীয়বারের মধ্যে, এবং বেশ কয়েকবার ওমরা এবং মাদানী কাফালা নিয়ে তাও একবার যাওয়ার সুযোগ হয়েছে, হাজি আমাদের রুকন হাজি আব্দুল ভাই ভাইয়ের সাথে প্রবাস থেকে ওখান থেকে যাওয়া।
আচ্ছা,
এটা অনেক স্মৃতি, এটা আমার আমির আল সুন্নতের তোহফা।
প্রবাস জীবনে অনেক বছর ছিলেন,
জি জি,
তো ওখানেরও হয়তো অনেক স্মৃতি আপনার আছে ওখানে কাজ করতে গিয়ে।
প্রবাস জীবনে বিভিন্ন মাদানের কাজ এখানে করছিলাম, হঠাৎ করে আল্লাহ তাআলা যে ওখানে রাখছেন,
জি,
ভিসা আসলো চলে গেলাম,
হুম,
একটা কোম্পানিতে জবের জন্য, কিন্তু মন মানতে ছিল না যে 12 ঘন্টা ডিউটি মাদানের কাজ আগে সারাদিন করতাম, মন একদম উচাটন হয়ে গেছে। কিন্তু 6টা বাজলেই ডিউটি শেষ, আমাদের কোথায় খুঁজতাম এখানে মাদানে কাজ কোথায়
হয়েছিলাম
ওখানে চলে যেতাম। তো যেতে যেতে আলহামদুলিল্লাহ সেখানে আমাদের বাংলাভাষীদের মধ্যে কোনো ইজতেমা ছিল না, তো ওখানে গিয়ে দেখলাম যে অনেক বাংলাভাষী ইজতেমাতে আসে, যারা বাংলা কথা আমাদের দেশে শিক্ষিত মানুষ, কিন্তু এদেরকে মানে শেখানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য অন্য ভাষার লোক, উর্দু ভাষায় তো ওদেরকে বোঝানো যেত। আমি চিন্তা করলাম, অনুমতি নিয়ে আমি আলাদাভাবে একটা ইজতেমা শুরু করলাম বাংলা ভাষায়, বৃহস্পতিবারে এটা বাংলা ভাষায় এটা করতাম। আলহামদুলিল্লাহ সেখান থেকে অনেক মোবাইল সেখান থেকে সৃষ্টি হয়েছে প্রবাস জীবনে, এবং অনেকে এমন কান্না করে দিয়েছে যে যারা জীবনে আলিফ বা তা পড়ে নাই প্রবাস জীবনে চলে গিয়েছে অনেক, তারা আলহামদুলিল্লাহ কোরআন শরীফ শুধু পড়া শিখেছে এখানে মাদ্রাসা বা আলেগা, কান্না করে দিয়েছে দাওয়াত ইসলামে যে আমাকে কী দিয়ে কিনা দিয়ে দিল। এটা অনেক খুশি লাগে যে আমাদের চট্টগ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ বেশার কম সবাই কোরআন শরীফ পড়তে পারে, কিন্তু অন্যান্য জেলার মধ্যে আমি গিয়ে দেখেছি মানে অনেকে কোরআন শরীফ পড়তে পারে না, অনেকে টোটালি পারে না। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের পরিবেশের মধ্যে এই জিনিসটা বয়স্কদের জন্য কোরআন শিক্ষা এটা অনেক বড় উপকার দিয়েছে। এখানে বেশ 8-10 বছর আলহামদুলিল্লাহ সেখানে কেটেছে, তাও মাদানী কাজের মধ্যে দিয়ে এখানে, সেখান থেকে দুবাই ছিলাম, দুবাই থেকে ওমান এবং আরও কয়েকটা দেশে যাওয়ার সৌভাগ্য নসিব হয়েছে।
ওখানেও তো রূপসুরাদের হয়তো বা ইয়া হয়েছে, তো কয়জন
না, সবচেয়ে বড় যে স্মৃতিটা সেটা হচ্ছে বাবাজানকে করাচি যাবো, সেখানে যাওয়া হলো,
সেখানে যাওয়া তো হচ্ছে না,
ওখানে গিয়ে জানতাম যে মানে বাবাজান ওখানে যান, আমির আলোচনা
দুবাইতে,
কিন্তু সেখানেও কয়েক বছর হয়ে গেল কোনোভাবেই মানে অনেক রিকোয়েস্ট অনেক জিম্মাদারের সাথে যে একটু যদি দেখা হতো,
জি।
তো হঠাৎ করে একবার এমন হলো, একজন মোবাইলে ওখানে গেছে, আমি ওনাকে বলছিলাম আমাকে একটু ব্যবস্থা করে দিন, আমি কি দেখবো না? তুমি আমার নামটা লিখে নিলে, কিন্তু তাও বছরের হয়ে যাবে, হঠাৎ করে একদিন বাজারে গেলাম, বাজারের মধ্যে আমার সাথে একজন মোবাইল এসেছে ইন্ডিয়ান, ওনার কাছে কল আসলো আমাদের নিগ্রানেশ্বরা, তো অনেক জিজ্ঞাসা বাঙালি একজন মোবাইলের কাছে সালাউদ্দিন নাম, ওনাকে কি চিনেন? চিনি মানে ওনাকে তো ভালো করেছেন এবং আমার কাছেই আছে, আমার পাশে আছে, ওনার সঙ্গে সব একটা কাজে গিয়েছিলাম বাজারে, ধর ওনাকে একটা দেন। আবার শুনে আমি নিগ্রানেশ্বরা, উনি আমাকে বলে নিগ্রানেশ্বরা, সালাউদ্দিন তোমার জন্য একটা খুব সারপ্রাইজ আছে, বলবো? এটা বলে আমির আলোচনাকে মোবাইলটা দিন, উনি বাবা যান সালাম দিয়ে দিলেন, উনি তো সালাম আগে দিয়ে দেন, যখন সালাম শুনলে আওয়াজ শুনলাম মনে হলো আমি তো এই পৃথিবীতে নাই আমার পায়ে, এটা স্মৃতিটা মানে অনেক যা একটু দেখার জন্য অনেক, মানে কলে কথা বলছে মোবাইলে আমার সাথে কথা বলছে, কোথায় আছে? আমি অমুক জায়গায় আছি, আপনার সাথে একটু যদি দেখা করতে পারতাম, আমাকে বাবা যেন হুকুম করেন, আমি তো আপনি কোথায় আছেন? আবুধাবি, অনেক দূর, সম্ভব হবে না, এত আপনি বলেন আমি এখন উড়ে চলে আসবো, আপনি শুধু একটা হুকুম করে কোথায় আসতে হবে, আচ্ছা ঠিক আছে ওই জায়গার মধ্যে চলে আসো। আলহামদুলিল্লাহ সেদিন রজবের প্রথম জুমারাত ছিল,
আচ্ছা
রজব মাসে।
এই জিনিসটা কেমনে হওয়া, মানে যে মানে আপনার 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 দেখার ইচ্ছা ছিল আর ওখান থেকেই হুকুম হয়ে গেল, মানে
মুর্শিদের করম, মুর্শিদের দয়া,
আল্লাহ
আলহামদুলিল্লাহ কাছে ডেকে নিয়েছেন, সারা রাত তাকার সেহরি করা, আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে। এরপরে আরও কয়েকবার আলহামদুলিল্লাহ তাও সারপ্রাইজ পাবে, আরও কয়েকবার দেখা হয়েছে আমাদের, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা। এরপর বাবুল মদিনাতেও আসা হয়েছে,
এটাও ইনশাল্লাহ শুনবো, বাবুল মদিনায় গিয়ে আপনাদের সফর কেমন ছিল। তো দর্শক আপনারা অনেকটুকু শুনলেন আমার সালাউদ্দিন হুজুরের যে কীভাবে আসা, কীভাবে যাত্রা শুরু করা এবং কী কী জিম্মাদারি উনি পেয়েছিলেন, করেছিলেন, দায়িত্ব পালন করেছিলেন, ইনশাল্লাহ আরও কিছু জানবো। তো হুজুরের সাথে একটা সেগমেন্ট সামিল করব, আমাদের সেগমেন্টটা হচ্ছে একটু দেখাবেন তাহলে হুজুর বুঝে যাবে যে আমাদের সেগমেন্টটা কি। এখানে একটা রিসালার নাম লুকায়িত আছে, শুধু একটা অক্ষর এখানে দেখানো হয়েছে, তো বাকি অক্ষরগুলো আমরা হাইড করে রেখেছি। তো আপনাকে একটা একটা করে অক্ষর বলতে হবে, ওই অক্ষরটা যদি এখানে থাকে তাহলে সেখানে শো করবে, আর যদি না থাকে তাহলে ভুল হিসেবে শো করবে, যে আপনি মানে একটা একটা ভুলের জন্য একটা ক্রস, এভাবে চারবার ক্রসের পর আপনি পুরো নামটা বলে দিতে হবে। জি হুজুর,
রিসালার নাম,
জি রিসালা বা যে কোনো একটা কিতাবের নাম এর মধ্যে লুকায়িত আছে,
উপরে কালো না সাদা এটা সহ,
হ্যাঁ ওই যে যে যেটাতে আছে, যেমন যে অক্ষরটা লেখা আছে হ আকার, তো এই পুরো রিসালা এখানের মধ্যে লুকায়িত আছে। আপনি স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যে কোনো একটা একটা করে অক্ষর বলতে পারেন, ওরে যদি ওই ওখানে থাকে ওই কিতাবের মধ্যে বা রিসালার মধ্যে তাহলে ওখানে শো করবে। জি স্যার, পুরোটা বলার বলতে হবে এমন কোনো শর্ত নাই, আপনি একটা একটা করে অক্ষর বলতে পারেন,
আচ্ছা
যেমন সরিয় সরিয়া এভাবে বলতে পারেন, ওই নামের মধ্যে যদি ওগুলো থাকে তাহলে ওখানে শো করবে, আকার ইকার দিয়ে বলতে হবে না, ওটা যদি আপনি ওখানে থাকে ওখানে শো করবে, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে।
ম,
ম আছে কিনা একটু দেখাবেন, আল্লাহ না হুজুর ম নাই ওই রিসালা বা কিতাবের নামের মধ্যে, আর তিনটা সুযোগ আছে ভুল করার।
আল্লাহ আকবার,
অনেক সোজা একটি রিসালা এটা,
আচ্ছা
পারবেন চেষ্টা করবেন। আমাদের কোন রিসালা বা কিতাবের নামের শেষে হ আকার আছে একটু লক্ষ্য করলে আপনি পুরো নামটাই বলে দিতে পারবেন। আমি আরও সহজ করে দিচ্ছি, এটা আপনার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা খুব মানে খুবই রিসেন্ট আমাদের কাছ থেকে এই বিষয় সম্পর্কিত জিনিসটা খুব রিসেন্ট গিয়েছে আর কি,
আচ্ছা
যেটা এই কিতাব বা রিসালার সাথে সম্পর্ক রাখে, ওই বিষয়গুলো আমরা খুব রিসেন্ট পার করে এসেছি, বেশি দিন হচ্ছে না।
ক আছে, ক
একটু দেখবেন যে ক আছে কিনা সেখানে, না ক নাই। মহরম মাসের সাথে সম্পর্কিত, মহরম মাসের সাথে কোন রিসালা বা কিতাব সম্পর্কিত আপনি একটু চিন্তা করেন, বাংলা যেটার নামের শেষে হ আকার আছে, একদম ইজি করে দিলাম। আমাদের মাকতাবাতুল মদিনার নাম ঘাটলে আপনি পেয়ে যাবেন মহরম মাস সম্পর্কিত। দর অসুগার আছে কিনা একটু দেখাবেন, জুজুর আছে
ল
জুজুর পুরাটা চাইলে বলে দিতে পারেন।
নামটা স্মরণ আসতেছে
কি দুল হাজুর আল্লাহ আল্লাহ
স্মরণে এসে আসতেছে।
কাকে নিয়ে আমরা স্মরণ করি মহরম মাস?
হকার আছে,
জি জি আছে,
হুসাইনি দুলহা,
জি হুজুর হুসাইনি দুলহা হচ্ছে আমাদের আজকের রিসালার নাম। তো মাশাল্লাহ আপনি অবশেষে আমাদের এই রিসালার নামটি বলতে পেরেছেন, আল্লাহ পাক বরকত দিক। অনেকে আমাদের সোশ্যাল মিডিয়াতে জয়েন হয়েছেন, সবুজ ভাই আছেন ওমান থেকে, এরপর ইকবাল ভাই আছেন লিখেছেন কেমন আছেন, শাহ আলম ভাই আছেন, এরপর আরও অনেকেই আছেন যেমন আয়ুব খান ভাই আছেন, কবির হোসেন ভাই আছেন, সবাই আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাই মুবারকবাদ লিখেছেন, আপনাদেরকেও মুবারকবাদ যে আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন। তো দর্শক, আমরা সালাউদ্দিন উজু থেকে এতক্ষণ পর্যন্ত ওনার যে আসার যে প্রারম্ভে যে জিনিসগুলো সেগুলো শুনেছি। তো হুজুর, কোর্স করানোর দায়িত্বে আপনি কোর্স করাচ্ছেন অনেক বছর ধরে, তো এটা নিয়ে কি স্মৃতি আপনার অনেক বছর? আচ্ছা, এখান থেকে এর আগে আমি একটা জিনিস আপনার থেকে আলোচনা শুনবো। মাশাল্লাহ হুজুর, আপনিও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, তো যারা মাদ্রাসা পড়ুয়া এদেরকে আপনি কি একটা পয়গাম দিতে চান? যে আসলে অনেকে মানে মাদ্রাসায় পড়লেই অনেকে মনে করে যে মানে মানে তারপর তাবদিলিটা কিন্তু আমরা দেখি না তার মধ্যে, তো দাওয়াত ইসলামী এক্ষেত্রে কিন্তু অনেকটুকু ভূমিকা পালন করে, সেটা আপনি নিজেও ফিল করেছেন, তো ওই ক্ষেত্রে আপনি কী পয়গামটা দিবেন?
সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমাদের সালফে সালেহীন অর্থাৎ পূর্ববর্তী বুজুর্গগণ, এদের মধ্যে আম্বিয়া কারাম আলাইহিমুসসালাম, সাহাবায়ে কারাম আলাইহিম রিদওয়ান এবং আউলিয়া ইজাম, তাদের পথেই তো আমরা, এবং হিদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যারা নিয়ামত প্রাপ্ত, এদের কথা বলা আছে। এদের জীবনে যদি আমরা দেখি, তো এদের পথে যদি আমরা চলতে চাই তাহলে ওলামায়ে কেরামের ভূমিকা সবচেয়ে বেশি, কারণ দিন তারাই বেশি শিখেছে এবং বেশি জানে। কিন্তু সেটা যেভাবে দুনিয়াবে যে কোনো কাজ, একটা ডাক্তার হতে গেলেও সে ডাক্তারি পড়ার পর সেটা ইন্টার্নি করতে হয়, প্র্যাকটিক্যাল যখন যদি করা না হয় তাহলে সে ডাক্তারি করতেও পারে না। ইঞ্জিনিয়ারিং যারা পড়ে তারা থিওরিক্যালের পাশাপাশি প্র্যাকটিক্যাল করে। অনুরূপভাবে যারা আমরা জামিয়াতে পড়েছি, যারা দরসে নিজামি বলেন বা আলিয়া মাদ্রাসা, যারা ওলামা আলিম হয়েছেন,
যে
এর থিওরিক্যালটা শেখানো হয় এবং সেটার মধ্যে অনেক বিষয় এখন বর্তমানে নেই, নিয়তের বিষয়টা সেখানে শেখানো হচ্ছে না, যেটা আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামে প্র্যাকটিক্যালি শেখানো হচ্ছে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা কীভাবে আমাদের আন্তরিক অভ্যন্তরীণ বিষয়গুলোকে তুলে ধরেছেন, কিন্তু কিতাবের মধ্যে রয়ে গেছে। আলা হযরত রহমতুল্লাহ তাআলা কিতাব লিখে গেছেন, কিন্তু যেটা প্র্যাকটিক্যালি মানুষের মাঝে সেটা ঢুকিয়ে দেয়া, শুধুমাত্র একটা জিনিস দিয়ে তো হয় না, এটা বয়ান, সেটা বয়ান দিয়ে ওয়াজ দিয়ে সেটা মানুষকে উদ্বুদ্ধ করা যায়। যেমন সেটার উদাহরণ খুবই সুন্দর, যে খামারের দোকানে যখন লোহাকে গরম করা হয় তখন এটা লাল হয়ে যায়, লাল হওয়ার সেটা নরম হয়ে যায়, নরম হওয়ার সেটা পিটানো হয়, পিটানোর পরে যেটা বানাচ্ছে সেটা হয়। এখন যারা ওয়াজ হয় বয়ান হয় সেটা মানুষ উদ্বুদ্ধ হয়, মানে লাল হয়, নরম হয়ে যায়, অন্তর নরম হয়ে, এরপরে তাকে নামাজি বানানো, এরপরে তাকে দিনের পথে চালানো, এরপরে তাকে খুবই সহজ। কিন্তু ওই মুহূর্তটা যদি আমি যদি ইউজ না করি, ওই মুহূর্তটা যদি তার উপর যদি হাত না রাখি, ওই মুহূর্তে তাকে যদি বোঝানো না হয় মাশাআল্লাহ আপনি ওয়াজ শুনেছেন, আপনার আপনার অনেক প্রয়োজন, আপনি নামাজের দিকে আসেন, আপনি এটা করেন, তখন তাকে যেটাই বলে না সেটা সে করার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু এর আগে আপনি অনেকবার বোঝানোর পরে রেডি হয় না, কিন্তু ওই জিনিসটার কমতির কারণে, ওই জিনিসটা আমাদের মধ্যে না থাকার কারণে
আমরা যে আগের মতো সে রয়ে গেছে,
ওয়াজ কথা না হচ্ছে, প্রতি জুমায় হচ্ছে, অনেক কিছু, কিন্তু মানুষের পরিবর্তন কোথায়?
পরিবর্তন
কিন্তু একটা দরসের মধ্যে মানুষের পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার একটা স্মৃতি মনে হতো তাও প্রবাসে, আমার ছোটো ভাইয়ের একজন বন্ধু, সে তাকে এখানে অনেক কিছু বোঝানো হতো, সে সেটাকে মানে পাত্তাই দিত না, মডার্ন ছিল। তো ওখানে বিদেশে যখন যাওয়া হলো, তো আমার ভাইয়ের সাথে যোগাযোগ, তো আমার ভাই আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মধ্যে, আমাদের ইসলাম মাহাতো, উনি তাকে একটা অনুষ্ঠানে দাওয়াত দিয়েছে, কারণ সে সে জানে যে এটা মডার্ন, যদি মাহফিল বলে বা ধর্মীয় অনুষ্ঠান বলে যাবে না, ইস্তেমা বললে যাবে না, বলে একটা আজকে অনুষ্ঠান আছে বৃহস্পতিবার চলো না। তো অনুষ্ঠান বলে নিয়ে গেল। তো এখানে টাইমিং একটা নির্ধারণ, একদিন আমাদের বিশেষ কারণে টাইমিং লেট হয়ে গেছে। এখন আমার ভাই ধারণা করলো, ওকে আনলাম আজকে প্রথম দিন, আজকে ওকে একটা টাইমিং বললাম, আজকে দেরি হয়ে ও আর আসবেই না। কিন্তু হলো কি ঘটনা, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের মধ্যে আল্লাহ তাআলার খাস রহমত এবং আমির আল সুন্দর ফয়েজ ওলি কারণ ফয়েজ রয়েছে। ইস্তেমা শেষে যখন উনি ভাই বলতেছে, আমি খুবই দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, আমাকে তুমি এতক্ষণ দেরি করালে, কোন অনুষ্ঠানে আনলে, কারণ উনি আগে আগের স্মৃতিটা মনে পড়তে, দেশের স্মৃতিটা তো উল্টো বলতেছে, তুমি আমাকে কনফার্ম করো প্রতি সপ্তাহে এখানে আসার ব্যবস্থা কীভাবে হবে।
আল্লাহ আকবার।
আলহামদুলিল্লাহ উনি তো খুশি হয়ে বুকে লাগালেন, এবং প্রতি সাথে আসা যাওয়া করতে করতে দাঁড়িয়ে ছিল না, দাঁড়িয়েওয়ালা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বয়ান মোবাইল হয়ে গেছে পুরোপুরি। তো এই যে ওলামায়ে কেরাম যদি এই প্র্যাকটিক্যাল জিন্দগিতে চলে আসে, এক যেটা আমার ভাই ছিল ও ইংলিশ শিক্ষিত, ও যদি এই কাজটা করতে পারে
তাহলে আলিমরা কেন নয়?
ওলামায়ে কেরাম যদি প্র্যাকটিক্যাল ময়দানে এরকম এসে যায়, এটাতে আসলে কি হয় যে আমিত্ব বিসর্জন করার একটা প্র্যাকটিক্যাল ময়দান পাওয়া যায়, এবং দিনের এমন এমন খিদমত করার সুযোগ পাওয়া যায় যেগুলি স্বাভাবিকভাবে কল্পনাও করা যায় না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহর লেখাগুলো প্র্যাকটিক্যাল এখানে দাওয়াত ইসলামী দেশে পাওয়া যায়, আলা হজরের লেখনীগুলো লেখাতে রয়ে গেছে, সেগুলো প্র্যাকটিক্যাল মানুষের সিনে সিনে দূষিতা কান্ট্রিতে কানজুল ইমানকে ঢুকিয়ে দেওয়া, তিন আয়াত পরে পরে পড়ানোর জেহেন দিয়ে দিয়ে, এবং আলা হজরতের কিতাবগুলো, আলা হজরতের দর্শনগুলো মানুষের, এটা সফর মাসুলদারি ওনার আলোচনা করতে হয়, এটা মানুষের সিনে সিনে ঢুকিয়ে দেওয়ার জন্য মানুষের কাছে কাছে যাওয়া, একজন একজন মানুষের কাছে যাওয়া, এটা যারা মাদ্রাসা ছাত্র এদের দ্বারা আরও খুব দ্রুত হয়ে পাওয়া যায়। যেমন আমাদের জামিয়াতুল মদিনা থেকে যারা বের হচ্ছে, তারা প্র্যাকটিক্যাল ওখানে করানো হচ্ছে, তারা যে খেদমতগুলো করছে, আর দাওয়াত ইসলামের বাইরে যারা আছে তাদের খেদমত করতেছে, আমি এটা বললাম অস্বীকার করতে তাদের খেদমত হচ্ছে না, কিন্তু যেটা দ্রুত মানুষকে পরিবর্তন করে, এই জিনিসটা যদি প্রত্যেকটা যারা আলেম কোর্স করে বের হয়েছে তাদের জন্য এটা এটা যদি করে, আমাদের যে কোর্সটা আমি বলেছিলাম ওই কোর্সগুলো করে, ওরা বুঝতেই পারবে যে আমরা এক জগতে ছিলাম, প্র্যাকটিক্যাল জগৎ এখন আসছে।
এখানে হুজুর আপনি যে এখন কোর্স মজলিসের আন্ডারে আছেন, এই কোর্সগুলো কি আমাদের জন্য অনেকটুকু সহায়ক হবে কিনা?
অনেক সহায়ক। এগুলো প্রতিটা বিষয় যেগুলো কোর্সগুলো হচ্ছে, এই কোর্সের মাধ্যমে একজন বিধর্মীকে কীভাবে ইসলাম ধর্মের প্রতি আগ্রহী এটা এখানে শেখানো হচ্ছে। নামাজের মাসালা আমরা শিখেছি মাদ্রাসাতে, কিন্তু সেগুলোর খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো প্র্যাকটিক্যাল অনেকগুলো কিতাবে পড়েছে, এগুলো প্র্যাকটিক্যাল কোনোদিন দেখে নেই, যখন এখানে দেখানো হচ্ছে তখন বুঝতে পারলে না, তখন এটা আরও ভালোভাবে কি বুঝে আসতেছে। আলহামদুলিল্লাহ, এটা আমি অনুরোধ করব যারা মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আছেন, বিশেষ করে যারা মাদ্রাসার লাইনে লেখাপড়া করেন, দিনী মাদ্রাসায় আলেম হয়েছেন, তারা যেন দ্রুত এটার মধ্যে যদি অ্যাড হয়, কোর্সগুলো করে এবং প্র্যাকটিক্যাল দিনী কাজের মধ্যে লেগে যায়, দিলের মধ্যে এমন একটা সুকুন আসবে, এবং সুন্নিয়তকে বাঁচানোর জন্য, আহলে সুন্নত ওয়াল জামাতের প্রসার প্রসার এবং সুন্নতকে জীবিত করার জন্য যে একটা সঠিক প্রচেষ্টা, এই প্রচেষ্টার মধ্যে নিজে নিজে থেকে বললাম, আমি অনেক দিন এটা না যদি না পেতাম, মুখ দিয়ে নিজে থেকে বের হবো, আমি যদি না পেতাম তাহলে আমার একটা অপূর্ণতাই থেকে যেত।
আর হুজুর, এটা তো আপনি নিজেই হয়তো অনেক বছর ধরে দেখে আসছেন যে আমাদের স্কুল কলেজ পড়ুয়া স্টুডেন্টদেরকে কোর্স মজলিস কীভাবে ইমাম বানিয়ে দিচ্ছে,
আলহামদুলিল্লাহ
আপনি নিজে দেখেছেন যে ইঞ্জিনিয়ার সাহেব
আমার প্রথম এখানে কোর্সে যাতে প্রবাস থেকে এখানে এসে প্রথম ইমাম কোর্সের জিম্মাদারি নিয়ে আমি এখানে এসেছিলাম। তো আলহামদুলিল্লাহ প্রথম কোর্সের মধ্যে আপনি যাকে বলেন ইঞ্জিনিয়ার, কলেজের ছাত্র, মাদ্রাসার ছাত্র ছিল অবশ্য, কিন্তু আমি প্রথমে ভাবতে পারি এরা কেন আসলো,
এরা কী করবে,
এরা কী করবে। তো আমাদের মজলিসে মানে হ্যাঁ এদের জন্য আমাদের যে সিলেবাস আছে এদের জন্য এটাকে কাজে আসবে। তো আলহামদুলিল্লাহ 5 মাস ওরা ছিল, তারপর যখন ওরা খুতবা দিচ্ছে, ওরা যখন কেরাত পড়তেছে, ওরা যখন ওখান থেকে বেরো কয়েকজন তো মসজিদের মধ্যে জুমা পর্যন্ত পড়ায় ফেলছে। আমি বলছি না, আমাদের মজলিস এরা যা করে না এরা খুব ভেবে চিন্তে করে এবং এটা কল্পনায় করা যায়। যেখানে মাদ্রাসা ছাত্র ভয় পায় মিম্বর এসে ওঠার, যেখানে জুমা পড়ানো, এমনি নামাজ তো অনেকে পড়ে ফেলে কিন্তু জুমা নামাজ পড়ানো অনেক অনেকে মাদ্রাসা ছাত্র সাহস করে না, সেখানে স্কুলের ছাত্র সাহস করে উঠে যাওয়া এটা কম কথা না।
আসলে হুজুর একটা বিষয় আমরা যেটা দেখেছি যে আমাদের দাওয়াত ইসলামে একটা মানুষকে এমনভাবে গড়ে তুলতেছে, আমরা সাজ্জাদ হুজুরের কথা ধরে নিই যিনি কয়েক বছর দীর্ঘ কয়েক বছর কোর্স করিয়েছে, উনিও তো কোনো আলিম ছিলেন না, কিন্তু দাওয়াত ইসলামে ওনাকে ওই লেভেল পর্যন্ত পৌঁছিয়েছে এবং ওনার মাধ্যমে কত মানুষের ইসলাহ করে দিয়েছে। তো এই কোর্স মজলিস নিয়ে আমার হুজুর কাজ করছে, তো আমিও বলবো যে কোর্সগুলো আমাদের অবশ্যই করা যায়। আর যে কোনো একটা কোর্স, সেটা 63 দিনের তরবিয়তে কোর্স হোক বা আমার হুজুরের আন্ডারে পাশাপাশি ইমামত কোর্স আছে, এখন হয়তো বা 4 মাস হয়ে গিয়েছে,
না
5 মাসই আছে, এরপর মুদারিস কোর্স, অনেকগুলো কোর্স আমার হুজুরের আন্ডারে আছে। তো আমি বলবো যে আপনাদের যেটা আপনাদের জন্য যেটা আপনার প্রয়োজন মনে করেন, আর কোর্স তো সবগুলোই মোটামুটি একটা মুসলমানের জন্য প্রয়োজনীয়। তো বিশেষ করে 63 দিনের তরবিয়ত কোর্স, আমি কিছুদিন আগেও মানে গত 1 বছরের মধ্যে 63 দিনের তরবিয়ত কোর্স প্রায় 2-1টা হয়ে গিয়েছে। তো আমি আমার কিছু মানে সুরাকার মধ্যে দেখেছি যে মানে শাহজালাল ইউনিভার্সিটির ছাত্ররা, তারপর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এরা পর্যন্ত এই কোর্সটা করে, মানে এরা পর্যন্ত মানে এটা অভিমত ব্যক্ত করতেছে যে মানে আমরা তো দুনিয়াবি শিক্ষা সবই করছি কিন্তু কি শিখলাম,
মেইন যে শিক্ষা সেটা তো করা হয় না,
করা হয় নাই। তো ফিল করেন যে একজন শাহজালাল ইউনিভার্সিটির ছাত্র যদি এটা বলে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র যদি এটা বলে যে আমি তো ইসলামের কোনো শিক্ষায় এতদিন শিখিনি, এখানে এসে যা শিখেছি, তো আসলে এটা অনেক বেশি মানে নিজেদেরকে ভাবাই যে দাওয়াত ইসলাম আমাদেরকে কী দিচ্ছে। তো আসলে ইনাদের থেকে শেখার অনেক কিছু আছে যে ইনারা দাওয়াত ইসলামীকে কত কষ্টের বিনিময়ে আজকে এখানে এনেছে এবং দাওয়াত ইসলামীতে দাওয়াত ইসলামী কত সহজে পেয়ে গিয়েছি, তো সেটার কদরও করি। তো হুজুর মাশাল্লাহ আপনারা, আপনার ইচ্ছা ছিল মুর্শিদের শহরে যাওয়ার, সেটা কখন প্রথমবার, কয়েকবার হয়তো বা গিয়েছেন আপনি?
না, একবারে
একবারে গিয়েছেন,
একবারে।
এরপর কি আর ট্রাই করেন নাকি যাওয়া হয় নাই এটাও বলবেন?
প্রথম হয় নাই আমার তো 2003 থেকেই যাত্রা যাওয়ার
ইচ্ছা,
এবং এক পর্যায়ে আমাদের সফর হয়েছিল দাওয়াত ইসলামের তরবিয়তি কোর্সের, সেখানে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে,
ভারতের
সেখানে আমাদের সফর, সেখানে হাজি জমজম আত্তারি রহমতুল্লাহ তাআলা, মুফতি ফারুক আতে রহমতুল্লাহ যেমন ওনারা ছিলেন, আরও শাহেদ ভাই, আব্দুল হাবিব ভাই, নিগ্রানি সুরা, এরকম প্রায় 7-8 জন রোকনের সুরা এখানে ছিলেন। তো ওখানেও আমি মুফতি ফারুক আতে রহমতুল্লাহ তাআলার দরবারে ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয়েছে।
আচ্ছা,
এবং ওখানে আরাকিনে সুরাকারাই মানে ইয়া করছে, ওনাকে করানোর জন্য ব্যবস্থা করা হোক, এবং আমি ওখান থেকে চলে যাওয়ার জন্য মানে এত স্পিড ছিল তখন, মানে পাসপোর্ট সব দিয়ে দিয়েছিলাম কিন্তু হচ্ছিল না, ভিসা না হওয়া হতে 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 প্রবাসের মধ্যে গিয়ে তখন রোকনে সুরা হাজি ইয়াফুর ভাই ওখানে গিয়েছিলেন, ওনাকে বললাম আমি আর কয় বছর অপেক্ষা করবো, আমাকে আর যাওয়া হবে না। তো আলহামদুলিল্লাহ উনি ওখানে গিয়েই আলহামদুলিল্লাহ ব্যবস্থা করেন, 2012 সালে আমাদের সেখানে যাওয়ার সৌভাগ্য নসিব হয়েছে বাবা জানের সাথে, আমার ঘরে সেহেরি, আলহামদুলিল্লাহ অনেক শফকত আল্লাহ তাআলার দয়া এখানে হয়েছে। সেখান থেকে আমাদের সফর প্রায় এক মাসের সেখানে ছিল, কিন্তু পরিস্থিতি ওখানে অনেক প্রতিকূল অবস্থার মধ্যে আমাদের থাকতে হয়েছে, বিভিন্ন জায়গার সফরের সুযোগ হয় নাই। তো ওখানে থেকেছি বিভিন্ন সুযোগ সুবিধা, ওখানে আলহামদুলিল্লাহ বাবা জানের সাথে দেখা, মাদানী মুজাকারায় বসা, আলহামদুলিল্লাহ একটা যে স্বপ্ন ছিল স্বপ্ন এটা আল্লাহ তাআলা
পূরণ। আপনি তো কাছ থেকে দেখেছেন, মানে কী কী দেখে, ওনাকে দেখে কী কী ফিল করেছেন, কী কী আপনার মনের মধ্যে এসেছে যে মানে শোনা দেখা কি মিল পেয়েছেন না অমিল ছিল?
আমি শুনতাম যে ওখানে গেলে প্রত্যেকটা মানুষের একটা এই ফিলিংস, বাবা জানের সাথে যারা সাক্ষাৎ করে তাদের একটা বক্তব্য শুনুন, যে ওখানে যারাই যাচ্ছে কাছের লোক তো চাই দূরের লোক, ওনারা ফিল করতে যে আমাকে বাবা জান খুব ভালোবাসে। তো আমি এটা বুঝে কেমনে হয়
এতগুলো মানুষ, আমির আফজাল মুরিদ, কেমনে তখন ওখানে গিয়ে বুঝলাম যে না, বাপা যান সবার প্রতি মানে সমান দৃষ্টি রাখেন এবং সবার দিলজুয়ী, সবাই মনে করে যে আমাকে খুব ভালোবাসতে থাকে, শুভ আমাকে কাছে ডাকতেছে, আমাকে সব কিছু মানে ইয়া করা, এটা রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতে মোবারক। যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যারা যেতেন তারা এই ফিলিং নিয়ে আসতেন যে না আমাকে খুবই ভালোবাসে, আমাকে খুবই ভালো, উনি সবার একই মন্তব্য। মানে এই জিনিসটা আমির আল সুন্নত দামাত বরকাতে, আমরা তো সুন্নত অনেক কিছু মিস করা সুন্নত বা খানা খাওয়ার বিভিন্ন সুন্নত, কিন্তু এটা যে একটা গোপন সুন্নত যে সবার প্রতি ভালোবাসা থাকা, সবার প্রতি খেয়াল রাখা, এটা স্বাভাবিক, এটা অর্জন করতে কষ্ট হয়। আমার যাকে ভালো লাগে তার সাথে আমি কথা বেশি বলি, যাতে যার কাছে আমার পরিচয় নাই এত অন্তরে আমার যুক্তেছে না তার সাথে একটু তাওয়াজ্জু কম দিই, মনোযোগ কম দিই। কিন্তু আমির আল সুন্নতের এই জিনিসটা আমি দেখি না, সবার প্রতি সবাই ফিল এটা ফিল নিয়ে আসে যে মানে না বাবা আমাকে খুব ভালোবাসে, আমাকে খুব ইয়া করে, এটা কিন্তু মানে অনন্য একটা ব্যাপার আলহামদুলিল্লাহ।
তো এরপর আর যাওয়া হয় নাই?
আর যাওয়া হয়।
আচ্ছা, আল্লাহ পাক আপনাকে বারবার আপনার মসজিদে জিয়ারত করার তৌফিক দান করুক, আমাদের সবাইকে জিয়ারত করার তৌফিক দান করুক। অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তো হুজুর দর্শকদেরকে আপনি কী পয়গাম দিবেন দাওয়াত ইসলামের ব্যাপারে, যে দাওয়াত ইসলামী কী মানে আমাদের জন্য কত বড় নিয়ামত, এটার জন্য কী পয়গাম দিবেন আপনি?
যখন থেকে দাওয়াত ইসলামেতে আসা হয়েছে, একটা একটা জিনিস যেটা আমি মনে করে আসছি, দিন দিন কেয়ামত সন্নিকটে, দিন যতই ঘনিয়ে আসতেছে কেয়ামতের দিকে যাচ্ছে, এটা ফিতনা ফসাদ বেড়ে যাবে, এমন নয় যে কমে যাবে, দিন দিন নতুন নতুন ফিতনা। আমরা কিতাবের মধ্যে পড়েছি কেয়ামত আলামতের মধ্যে যে পৃথিবীর অবস্থা, গুনাহের অবস্থা বাড়বে এবং নেকির যে সেটা কমে যাবে, নেকির আগ্রহ কমে যাবে, গুনাহের মধ্যে কোনো প্রশান্তি নেই, নেকির মধ্যে অনেক প্রশান্তি। যে জিনিসটা অনুভব করতে, একটা মরুভূমি, কোনো ছায়া নেই, পানির পিপাসা, এই অবস্থায় যদি মরুভূমির মাঝখানে একটা যদি গাছ পাওয়া যায় বা কোনো ছায়া সন্ধান পাওয়া যায় এবং সেখানে একটু যদি ঠান্ডা পানির কুয়া কূপ থাকে, তাহলে কী ধরনের ফিলিং হবে? যে এই তো করার মধ্যে কোথায় যাবো, কোথায় বা একটা ছাড়া কোনো গাছ নাই, কোনো বিল্ডিং নেই, অবস্থায় হঠাৎ করে এক জায়গায় গিয়ে আশ্রয় পেলাম। বর্তমান যুগে গুনার যে সরাসরি নেকির সুরতেও গুণা করা হচ্ছে, গুনাহাতে আমরা আসে পেশেন্ট, গান বাজনা, এমনকি এত বড় করোনা আমাদেরকে কত বড় শিক্ষা দিয়ে গেছে যে মানুষের জিন্দেগি কিছুই না, এরপরও আমাদের ফিলিংটা নাই যে আমাকে মরতে হবে, আমাকে কবরে যেতে, আমার সুখের সামনে টকবগে যুবক হঠাৎ করে চলে যাচ্ছে কবরে, এগুলো আমরা সব দেখলাম। কিন্তু কবরে গিয়ে আমাদের হবে কি, আমি কী নিয়ে যাচ্ছি, আমাদের কি দুনিয়াতে এসেছে কেন, আল্লাহ তাআলা দরবার আমাকে সব কিছু জবাবদিহি করতে হবে, গুনাহের মধ্যে আমাদের পুরা জিন্দেগি যাচ্ছে, বাঁচবো কীভাবে, বাঁচার কোনো উপায় নেই, যেদিকে যাই ঘরে মধ্যে যাই, গুনাহ যারা করে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, নেকি যারা করে তাদেরকে বিভিন্ন টর্চারিং, তাদেরকে হেয়া করা হচ্ছে, সমাজের মধ্যে আত্মীয় স্বজন তাদেরকে হেয়া করা হচ্ছে, একটা আশ্রয় চাই, একটা আশ্রয়স্থল হচ্ছে দাওয়াত ইসলাম, এখানে নেকি করলে উৎসাহিত করা হয়। আমি নিজের জীবনে ফেলি যে হীনমন্যতায় ভুগতাম, নামাজ পড়তে গেলে বলে সুফি হয়ে যাচ্ছে, এটা করলে ওইটা হয়ে যাচ্ছে, সবাই এই ধরনের, কিন্তু মিথ্যা কথা বলে কোনো একটা তাকে চালাক বলা হতো, তখন মনে মনে ভাবতাম যে মিথ্যা কথা বলা একটা নাকি ভালো, এদেরকে উৎসাহিত করা হচ্ছে, খেলতে যাচ্ছে তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, মা ফেলে যা তাদেরকে অনুৎসাহিত করা হচ্ছে, যখন দাওয়াত ইসলাম এটাতে উৎসাহিত করা হচ্ছে, ওইটাকে অনুৎসাহিত করানো হচ্ছে, তখন বললাম এটা আল্লাহ তাআলার দয়া মেহরবানি যে এই যুগের মধ্যে একটা আশ্রয়স্থল আমাদেরকে দিয়েছে। এখানে এসে যারা আসবেন তারা আসার আর না আসলে দাওয়াত ইসলামকে দূর থেকে দাঁড়া, তারা দূর থেকে দেখা আর ভিতরে ইন হয়ে এখানে এসে দেখার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স। এটা মন্তব্য করতে পারবো আপনি অনেক কিছু, কিন্তু ভিতরে দেখা আমাদের কাফেলায় সফর করবেন, আপনি কোর্স করবেন, ইস্তেমাতে আসা যাওয়া 12 দিন কাজের মধ্যে যখন আপনি অ্যাটেন্ড করবেন, তখন বুঝতে পারবো এই আমি যে ফিলিংটা করছি আপনার মধ্যেও সেই ফিলিংটা আসবে,
বেশ
আপনি হয়তো এটা ফিলিং ফিল করতেছেন।
বেশ,
তো মাদিনা চ্যানেলের দর্শক শ্রোতা যারা তাদের কাছে অনুরোধ, আপনারা আলহামদুলিল্লাহ অনেকদিন হয়ে গেছে মাদানী কাফেলা সফরের সুযোগ ছিল না,
এখন অবস্থা হয়ে গেছে,
এখন আলহামদুলিল্লাহ স্বাভাবিক পরিস্থিতি এসে সব কিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ রাখবো, এটা আমাদের জন্য বড় সুযোগ, একটা আমাদেরকে কেয়ামতের নমুনা দেখিয়েছে, এখন আর ওইটা থেকে সবক গ্রহণ করে আমরা মাদানী কাফেলা সফর করি, মাদ্রাসা নদীনা বালাগানের মধ্যে অংশগ্রহণ, ইস্তামার মধ্যে আসা যাওয়া করে, আর সুযোগ নাও হতে পারে, হঠাৎ করে হঠাৎ মৃত্যু এখন বেড়ে যাচ্ছে, হঠাৎ মৃত্যু বেড়ে যাচ্ছে,
আল্লাহ
আরেকবার আল্লাহ রাখার সুযোগ দেয়া নাও হতে পারে, আমার তবা করি, আসি মাদানী পরিবেশের মধ্যে সম্পৃক্ত হয়ে নিজেকে একটু পরিবর্তন করি, আমাকে নিজেকেও পরিবর্তন করার জন্য সবার কাছে দোয়া আছে, আমিও যেন পরিবর্তন হতে পারি, এবং সবাই আমরা এই পরিবর্তন যেখানে হয় সেখানে সবাইকে দাওয়াত,
মাশাআল্লাহ। তো দর্শক, আমরা সবাই দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক ও নেক হয়ে দাওয়াত ইসলামের কাজ, দিনের কাজ কর তৌফিক দান করুক। সামনে রবিউল নূর শরীফের আগমন হতে যাচ্ছে, তো আমরা এটারও ভরপুর প্রস্তুতি গ্রহণ করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওনার দিনের কাজের জন্য কবুল করে নিক। আজকে এতটুকুই, ইনশাআল্লাহ আজ্জাওয়াজেল পরবর্তীতে আপনাদের সাথে আবারও এই অনুষ্ঠান নিয়ে হাজির হব। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
স্মৃতির পাতায় কত কিছু লেখা আছে আমার, তারি মাঝে কিছু স্মৃতি থাকবে চিরকাল।